ভারতে তৈরি করো এবং আমেরিকা প্রথমে, এই দুটি জাতীয় স্লোগান বহনকারী দুই নেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ সোমবার অপরাহ্নে হোয়াইট হাউসে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন। নিশ্চিতভাবেই এই দুই নেতা তাদের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপট নিয়েও কথা বলবেন। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপনের বিষয় ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবং বৈশ্বিক প্রেক্ষাপট। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। ভারত থেকে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার দিল্লি ব্যুরো চিফ জয়ন্ত রায় চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
ধন্যবাদ
শ্রোতা। আপনারা কিছুদিন ধরেই ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের নানা বিষয় নিয়ে শুনছেন। আমরা মূলত আজকের আয়োজনে চেষ্টা করব ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে এই সফরের তাৎপর্য কি, এবং সেই বিষয় নিয়েই প্রথমে সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে যেতে চাই। এই সফরের আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ এটা নিশ্চিত, কিন্তু কতটা?
অনেক অনেক। কারণ হচ্ছে এই দুই দেশেই, যদিও ভারতে নরেন্দ্র মোদী প্রায় 3 বছর ক্ষমতাসীন, যুক্তরাষ্ট্রে মাত্র কয়েক মাস হলো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু দুজনেরই দৃষ্টিভঙ্গি তাদের আগের সরকারগুলোর দৃষ্টিভঙ্গি থেকে মানে বিপুল পরিমাণে ব্যাপকভাবে পৃথক, অন্য ভিন্ন ধর্ম। যেমনটা আপনি বলেছেন, প্রথম হচ্ছে তাদের জাতীয় অর্থনীতি এবং আভ্যন্তরীণ নীতির ব্যাপারে। দুজনই নিজের দেশে, মানে নরেন্দ্র মোদী চাচ্ছেন সারা বিশ্ব থেকে ভারতে ইনভেস্টমেন্ট আহরণ করতে, নিয়ে আসতে আহ্বান করছেন আবার, এবং সেখানে যুক্তরাষ্ট্রের বিপুল ইনভেস্টমেন্ট আছে। যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি সেখানে আউটসোর্সিং অফিস করে সেখানে অনেক ইন্ডিয়ান কাজ করেন। সেখানকার একটা সিলিকন ভ্যালি বলা হয়, যেখানে আমেরিকার অনেক কোম্পানির অফিস আছে, তারা সেখান থেকে আউটসোর্সিং কাজ করে নিয়ে আসছেন। এটাতে অনেক টাকা ভারতে, মানে ভারতীয় অর্থনীতিতে বিপুল উপকার হচ্ছে। কিন্তু এট দি সেম টাইম, এটা যদি যুক্তরাষ্ট্রে কাজগুলো থাকতো, বিপুল সংখ্যক আমেরিকান বা আমেরিকার এখানকার আগত লোকরা, বিদেশি অভিবাসীরা কাজ পেতেন, তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নীতির সাথে সেটা মিলে না। এক, আবার ভারতের প্রধানমন্ত্রী চাচ্ছেন, মোদী চাচ্ছেন সারা বিশ্ব থেকে ইনভেস্টমেন্ট আহ্বান করতে, এবং সেখানে যুক্তরাষ্ট্র তো আছেই শীর্ষস্থানে। তো এই দুই নীতির ভিতরে পার্থক্য আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে পার্থক্য এটা যে মুসলমানদের ক্ষেত্রে একেবারে স্পেসিফিক কথা বলা যায়, দুই নেতার দৃষ্টিভঙ্গিতে এক ধরনের মিল আছে। মানে ভারতে হিন্দুত্ববাদী যে সরকার এখন ক্ষমতায় আছেন, তাদের সেখানকার মুসলমানদের যে ব্যাপারে যে নীতি, সেটা ভারতের এতদিনকার এত দশককে অনুসৃত যে ধর্মনিরপেক্ষ নীতি, এমনকি এর আগের বিজেপি সরকারের অটল বিহারী বাজপেয়ী আমলের যে নীতি, তার থেকে সম্পূর্ণ প্রায় পৃথক বলা না সংঘাতপূর্ণই বলা চলে একটা। তেমনি ভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলমানদের ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি, 6-7টি দেশ থেকে আমেরিকায় মুসলমানদের আসার উপরে কঠোর বিধিনিষেধ, আমেরিকার ভিতরেও নানা ধরনের তাদের উপরে কড়াকড়ি আরোপ, তাদের মানে সবকিছুর ব্যাপারে নজর রাখা, চলাফেরা, কর্ম ইত্যাদি, এই ধরনের যে দৃষ্টিভঙ্গি তিনি বা তার সঙ্গীরা তার পক্ষ থেকে নানাভাবে বলেছেন, তা এই দুইটার ভিতরে এই দৃষ্টিভঙ্গির একটা মিল আছে। এইটা ছাড়াও আরো দিক আছে। আরেকটা হচ্ছে যে চীনকে নিয়ে একদিকে চীনের সাথে আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছে, কিন্তু গত কয়েক 4-5 বছর থেকে চীনের যে সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি বাড়ছে, তাতে আমেরিকা অত্যন্ত বিচলিত বোধ করছে, উদ্বিগ্ন বোধ করছে, এবং সেই সেই এলাকায় তাদের প্রভাব বাড়িয়ে চলেছে বলে তারা বিশেষ করে।
জি, আমরা আমরা এই সম্পর্কগুলো
ভারতকে তখন একটা এর পাশাপাশি শক্তিশালী করাও যুক্তরাষ্ট্রের একটা নীতি, এবং সেটা ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নীতি আগের সরকারের অনুকূল, আমরা এরপরে কথা বলার সুযোগ পাবো।
শিওর, আমরা এই সম্পর্কগুলো নিয়ে আসলে একটু বিশদভাবে আলোচনা করব। তার আগে জয়ন্ত রায় চৌধুরী, আপনি যদি বৈশ্বিক প্রেক্ষাপটে এই সফরের তাৎপর্য একটু তুলে ধরেন।
দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট মিটিং, কারণ ট্রাম্প সাহেবের সঙ্গে মোদি সাহেবের এই প্রথম মোলাকাত হবে। এর আগে ওবামার সঙ্গে মোদি, প্রধানমন্ত্রী মোদির একটা একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এবং ওবামার পাইভট টু এশিয়া তে উনি মোটামুটি ভারতবর্ষকে কেন্দ্রিক করার চেষ্টা করেছিলেন, তার জন্য বেশ ভালোই রিলেশনশিপ গড়ে উঠেছিল। আগের সরকারের নীতিগুলোই উনি এগিয়ে নিয়ে গেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সংযোগ সেটাকে বাড়াবার জন্য। এই মিটিং এ বোঝা যাবে যে নতুন সরকারের নীতি আগে গত সরকারের নীতির থেকে কতটা বদলেছে। যদি না বদলে থাকে তাহলে ভারতবর্ষ ওনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট দেশ হবে, কারণ যদি ওবামার পাইভট টু এশিয়া এনারা কন্টিনিউ করেন এবং ওনাদের যদি, তাহলে পরে ভারতবর্ষ এবং জাপান এই দুটি দেশের উপরে অনেক বেশি নির্ভর করতে হবে আমেরিকাকে, এবং সেটার জন্য মোটামুটি আমেরিকা এগিয়ে গেছে মনে হয়, কারণ এর আগেও দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতবর্ষের নেভি জয়েন্ট এক্সারসাইজ করেছে। এইগুলো সব লক্ষণ, এগুলো দেখা যাচ্ছে যে মোস্ট প্রবাবলি এটার থেকে এগাবে। দুই সরকারে দুই প্রধানমন্ত্রী, দুই আমাদের প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দুজনেরই একটা মেক ইন ইন্ডিয়া এবং মেক ইন ইউএসএ একটা পলিসি আছে, সেই পলিসিও ওরা নিজেকে ম্যারিয়ে ইট ডিপেন্ড কি করে ওরা এগায় কথাবার্তা এগায়, কথাবার্তা তো আর কিছু ঘন্টা পরেই হওয়ার কথা।
জি, আর ঘন্টা কয়েক পরেই,
হ্যাঁ কয়েক ঘন্টা পরেই, তাহলে পরে হ্যাঁ, কারণ ভারতবর্ষ এই মুহূর্তে ডিফেন্স ইন্ডাস্ট্রি চাইছে, এবং অনেক বোধ হয় ভারত পৃথিবীর আম বাজারে ভারতবর্ষ বোধ হয় চৌথ নম্বর বায়ার আছে, সেখানে আমেরিকার ন্যাচুরালি অনেকগুলো ইচ্ছে আছে, নেভিতে হেলিকপ্টার, আর্মির জন্য প্লেন, অনেক কিছু ওরা বেচতে চায়। সেই কথাবার্তাগুলো এগাবে এবং সেখানে যা বিক্রি করতে পারবে সেটা ট্রাম্প সরকার, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দেখাতে পারবে যে এটা তাদের একটা মেক ইন ইউএসএ এর জন্য একটা বড় দিন। তো এই জিনিসগুলো থাকবে, এগুলো তো থাকবেই, কিন্তু আসল যেটা আমার মনে হয় যেটা মেজর জিনিস সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কি ইন্টারেস্ট দুই দেশের কি হবে এগাচ্ছে, এবং সেটা নিয়ে ওদের কথাবার্তা হবে। আফগানিস্তান, চীন, এগুলো নিশ্চয়ই, এবং মিডল ইস্ট,
বরাবরই একটি কথা প্রচলিত রয়েছে যে ভারত তার বৈশ্বিক সম্পর্ক যেভাবেই তৈরি করুক না কেন, তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকে পাকিস্তান বিষয়টি। এই বিষয়টিকে মাথায় রেখে আমরা যদি এরকম একটি সম্পর্ক দাঁড় করাই, ভারত যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান চীন রাশিয়া, আবার রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক, সব মিলিয়ে এই সম্পর্কগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন সৈয়দ মাহমুদউল্লাহ?
হ্যাঁ, পাকিস্তান যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জন্য তো পাকিস্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা বারবার আফগানিস্তানকে নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে, এখন আবার সেখানে তাদের সৈন্যবহর বাড়ানোর চিন্তা করছে। তো সেই ক্ষেত্রে তাছাড়া পাকিস্তান একটা বড় সড়ো আণবিক শক্তি হয়ে যাওয়া সেটা আমেরিকার জন্য, আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে একটা বিরাট উদ্বেগের ব্যাপার। আবার পাকিস্তানের সাথে চীনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, সেটারও একটা দিক আছে। আমেরিকা চীনের সাথে সম্পর্ক বজায় রাখতে চাচ্ছে, কিন্তু এক ধরনের কন্টেইনমেন্টেরও তাদের ইচ্ছা আছে। সেই ক্ষেত্রে চীনের আবার আরেকটা জিনিস যে ভারতকে, আবার ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠতর করে চীনের ব্যাপারে ভারতকেও একটা প্রতিপক্ষ হিসাবে, একটা স্টেবিলাইজিং চীন বিরোধী ফ্যাক্টর হিসাবে দাঁড় করাতে চায়। এই ক্ষেত্রে পাকিস্তান আবার ভারত বিরোধী, তো এই জট, এই জটের ভিতরে ভারতকে আমেরিকা যথেষ্ট গুরুত্ব দেবে, এবং সেই জন্যই জয়ন্ত রায়চৌধুরী এই মাত্র যে কথাগুলো উল্লেখ করলেন সেখানে, যে ভারতে এফ কত টোয়েন্টি না কত নম্বরটা ভুলে গেছি তৈরির, মানে যৌথ প্রোডাকশন ভারতে করার এক ধরনের প্রোগ্রাম নিয়ে কথা হবে, এবং সেটা বোধহয় কিছুটা এগ্রিমেন্ট হয়ে গেছে, ফাইনালাইজ হবে হয়তো তাদের দুজনের বৈঠকে, তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মধ্যপ্রাচ্য প্লাস পাকিস্তান, ভারত, আফগানিস্তান, চীন, রাশিয়া মিলে এই দিকটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং আমার ধারণা যে পাইভটের কথা জয়ন্ত রায়চৌধুরী উল্লেখ করেছেন, এশিয়া পাইভট, ভারতকে গুরুত্ব দেওয়া, সেই দিকে নজর থাকবে যতই তিনি বলুন না কেন, তার মেড ইন আমেরিকা, কিন্তু ভারতের ক্ষেত্রে সেখানে নিঃসন্দেহে তার স্ট্র্যাটেজিক কারণে এবং অর্থনৈতিক কারণে, কারণ ভারতে আমেরিকান কোম্পানিগুলো বিপুল ইনভেস্টমেন্টের সুযোগ পাবে, এক ভারতের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠতর করা তার বৈশ্বিক স্বার্থে জরুরি, আঞ্চলিক স্বার্থে জরুরি, দুই সবকিছু মিলে ভারতের যে আউটসোর্সিং এর যে কোম্পানিগুলো আছে সেগুলো কমানোর কোনো চেষ্টা হবে আমার মনে হয় না। তেমনি ভাবে ভারত থেকে আমেরিকায় যে স্পেশাল যোগ্যতা সম্পন্ন শিক্ষিত লোকজন কে আসতে আসতে দেওয়া, যেটা যারা অলরেডি আছেন তাদেরকে রাখা এবং নতুন করে ভিসা দেওয়া, এটার ব্যাপারে খুব একটা তারতম্য হবে আমার মনে হয় না। ফলে ভারতের সাথে যেটা আমার মনে হচ্ছে বিভিন্ন কারণে, যে কথা আপনি উল্লেখ করলেন, ওই সমস্ত সবগুলো কারণে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে থাকবে।
জয়ন্ত রায় চৌধুরী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যা আছে আরো ঘনিষ্ঠ হলো আমরা ধরেই নিলাম, একই সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো গভীর হয় অথবা বর্তমান অবস্থা বিরাজ করে, সেক্ষেত্রে কি ভারত মনে করবে যে যুক্তরাষ্ট্র তার প্রকৃত বন্ধু?
পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কতে ভারতবর্ষের আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। অসুবিধাটা হয় দুটো ক্ষেত্রে, যখন পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিপুল অর্থ দিয়ে, অর্থ দেয় বা বিপুল সামরিক সরঞ্জাম দেয়, তখনই দেখা গেছে যে পাকিস্তান এনকারেজ হয় কিছু না কিছু একটা গন্ডগোল সৃষ্টি করতে বর্ডারে। এখন আর যুদ্ধ করার বোধহয় পজিশন নেই, কিন্তু হ্যাঁ সামরিক অস্ত্রশস্ত্র পেলে পরে পাকিস্তান আরো একটু গন্ডগোল করার ইচ্ছা থাকতে পারে, সেটা তো ভারতবর্ষের আপত্তি। ভারতবর্ষের কথা হচ্ছে যে যতটা দরকার তার তালিবানের সঙ্গে যুদ্ধ করার সেই জিনিসগুলো দিন, সেই সরঞ্জাম নিশ্চয়ই দিন, কিন্তু যে জিনিসগুলো পাকিস্তান চাইছে, সাবমেরিন বা ধরে নিন আর্ম ড্রোন, এগুলো হয়তো অন্য ক্ষেত্রে ইউটিলাইজ করার চান্সেসটা বেশি, বা ট্যাঙ্ক, সেটা তো আর তালিবানের বিরুদ্ধে যাবে না, পাকিস্তান তালিবানের বিরুদ্ধে নিশ্চয়ই হাতিয়ার, এই হাতিয়ার ইস্তেমাল করা হবে না। সেই কথাটাই একমাত্র ভারতবর্ষ বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে এবং সে কথা আবার নিশ্চয়ই বলবে। মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেকার তারা এই কথাটা, ভারতবর্ষের এই কথাটা বুঝতেও পেরেছে এবং তারা অ্যাকসেপ্টও করে যে যতবার আম দেওয়া হয়েছে, দুটো ট্রান্স, একবার 65 যুদ্ধ হয়েছে, তারপরের বার 71 যুদ্ধ হয়েছে, তো সেখানে পাকিস্তান গেট এনকারেজ, সেই কথাটা নিশ্চয়ই মাথায় থাকবে। তবে আমি আপনার সঙ্গে একটু দ্বিমত হব, ভারতের মনে হয় না আমার কেন্দ্রবিন্দু, মুখ্য কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান। ভারতের অনেকদিন ধরেই ভারতের যারা স্ট্র্যাটেজিক চিন্তাধারা করে, ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস বা অন্য অন্য যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেখানে কিন্তু চিন্তা এই যে মেইন যে যাদেরকে নিয়ে ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যানাররা চিন্তা করে সেটা হচ্ছে চায়না। পাকিস্তান অনেক ইম্পর্টেন্স অনেকটা কমে গেছে, পাকিস্তান ইজ এন ইরিটেন্ট বলতে পারেন, কিন্তু আদারওয়াইজ যে পাকিস্তান যুদ্ধ করবে, পাকিস্তান ভারতবর্ষের কোন রকমের স্ট্র্যাটেজিক্যালি খুব ক্ষতি করবে সেটা আমার মনে হয় না এখন আর অতটা চিন্তা আছে।
আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন, তার প্রশ্নটা নিয়ে আবার আপনাদের কাছে ফিরি। জি শ্রোতা, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি করেন।
জি, আমি নূপুর চৌধুরী বলছিলাম নিউ ইয়র্ক থেকে। তো আমরা দেখেছি যে কিছুদিন আগেই এই নরেন্দ্র মোদি এই ওয়াশিংটন সফরের আগেই অস্ত্র চুক্তি হয়েছে, তো আমরা জানি যে ভূ রাজনৈতিক ভাবেই ভারত খুব গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে, তো এই সফরের মাধ্যমে আপনাদের কি মনে হয় যে সেই সম্পর্কটি আরো অনেক ঘনিষ্ঠ হবে? কিংবা কোনো পরিবর্তন আসবে না, একই থাকবে?
জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এরই মধ্যে আমাদের আলোচকরা বলেছেন যে সম্পর্ক আরো ভালো হবে, তারপরও আমরা তাদের কাছ থেকে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে কোন কোন খাতে আসলে সম্পর্কটি আরো ভালো হতে পারে, অস্ত্র বিনিময় অথবা বাণিজ্য অথবা যারা বিশেষজ্ঞ রয়েছেন বিভিন্ন খাতে, বিশেষ করে আইটি খাতে, তাদেরকে কাজের ধরন এবং স্থান পরিবর্তনের মতো একটি সুযোগ করে দেবে তা এই দুই নেতার আলোচনার মধ্য দিয়ে আমরা সেই বিষয়টি নিয়ে মূলত যেতে চাই। প্রথমে সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কি মনে করেন?
আমি ইতিমধ্যে যা বলেছি তাই বলবো আবার, সেটা হচ্ছে যে না, সম্পর্ক আগে যেরকম ঘনিষ্ঠ ছিল সেরকম তো থাকবেই, দীর্ঘদিন থেকে দুই দেশের সম্পর্ক কিন্তু বেশ ঘনিষ্ঠ, কিন্তু এই যে ভূরাজনৈতিক বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের আগে আপনি উল্লেখ করছেন, তার কারণে এই সম্পর্ক আরো গভীর হবে, আরো পাকাপোক্ত হবে। এবং ওবামার চাইতে এই আমলে মানে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে, পাকিস্তান ইত্যাদি দেশের ক্ষেত্রে ভারতের নীতির প্রতি আমেরিকার সমর্থন আরো গভীরতর হবে আমার মনে হয়। এবং যেটা ইতিমধ্যে অন্য বিশিষ্ট আলোচক উল্লেখ করেছেন সেটা হচ্ছে চীন ভারতের জন্য একটা বড় মাথা ব্যথার কথা, কারণ পৃথিবীর যে দুটো শক্তি এখন রাইজ করছে, এখন দ্বিতীয় প্রধান অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি বলতে গেলে চায়না, এবং পাশাপাশি ভারতও অত্যন্ত বিশাল একটি এমার্জিং পাওয়ার, যদিও চীনের তুলনায় ভারতের অর্থনৈতিক এবং সামরিক শক্তি অনেক অনেক কম, কিন্তু তারপরও ভারতও আগামী এক দুই দশকের ভিতরে একটা বিশাল শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। এই ক্ষেত্রে
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে? না,
আমি কিন্তু আমার কথার ভিতরে আমি আরেকজনের কথা শুনছিলাম আপনাদের স্টুডিও থেকে অথবা বাইরে থেকে।
জি, হতে পারে, আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা রয়েছেন টেলিফোনে। আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সাউথ এশিয়ান অ্যালায়েন্স গ্রুপের একজন গবেষক ডক্টর সুভাষ কাপালি, তিনি তার এক লেখায় বলেছেন যে আসলে গত দশকের মধ্যভাগ থেকেই যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ধরনের সম্পর্কের অবনতি হয়, এবং সেটি মূলত হয় ফ্রান্সের কাছ থেকে 126টি যুদ্ধবিমান ক্রয়ের চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে, এবং সেই সময়ে সম্পর্কটি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক করার জন্য ভারত ইঙ্গিত দিয়েছিল যে তারা $10 বিলিয়ন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করবে এবং হেলিকপ্টার ক্রয় করবে, এরকম একটি ইঙ্গিত দিয়েছিল। আপনি কি তার সঙ্গে একমত? কারণ আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বেশ কিছুদিন ধরেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটি ভালো যাচ্ছে।
হ্যাঁ, এটা ঠিক, ভারত যুক্তরাষ্ট্র থেকে আরো অনেক বেশি পরিমাণে সামরিক সরঞ্জাম কেনার এবং যৌথ প্রোডাকশনের এই দু ক্ষেত্রে এগিয়ে যাবে, এবং সেটা দুই দেশের সামরিক যে অ্যারেঞ্জমেন্ট, সামরিক সম্পর্ককে আগের চাইতে আরো নতুন মাত্রায় ঘনিষ্ঠতর করবে বলে আমার ধারণা এটা। এবং দেখুন, বৈশ্বিক ঘটনাগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, পাকিস্তানের সাথে ভারতের সাথে সেই সোভিয়েত আমল থেকে ঘনিষ্ঠতম সম্পর্ক রাশার, সেই রাশা এখন পাকিস্তানের সাথে তার সম্পর্ক একটু ঘনিষ্ঠতর করার চেষ্টা করছে। চীন আবার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে গন্ডগোল যাচ্ছে এটা মেটানোর জন্য রীতিমতো তাদের পররাষ্ট্রমন্ত্রীকে সে দেশে পাঠিয়ে তিনি দুই দেশের ভিতরে ঝটিকা সফর করে বেড়াচ্ছেন। তো এই সব ভূরাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এবং তার ওই আঞ্চলিক নীতির কারণে, আন্তর্জাতিক নীতির কারণে ভারতের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠতর করবে। আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র মানে ভারত অনেক বেশি অস্ত্র কিনবে এবং যৌথ প্রোডাকশনে যাবে, এটা প্রায় অবধারিত বলে সমস্ত যে নানা ধরনের তথ্য পত্র পত্রিকায় মিডিয়া এসে গেছে। আপনি যে স্টাডির কথা উল্লেখ করেন সেটা ছাড়াও ডিফেন্স উইকলিতে লন্ডন থেকে একটা বিশাল কয়েকটা রিপোর্ট বেরিয়েছে, সব মিলে মনে হচ্ছে যে সম্পর্ক নতুন মাত্রা যাবে। এবং সেটা যে জয়ন্ত রায়চৌধুরী যেটা উল্লেখ করেছেন পাকিস্তান ছাড়াও চীনের ব্যাপারে, চীনের ব্যাপারে, চীন ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ আমেরিকার জন্য, ফলে চীনকেও মানে ব্যাকগ্রাউন্ডে রেখে সেই নীতি আবর্তিত হচ্ছে। আর এক সেকেন্ড এই কথা বলা উচিত যে পাকিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আরো কঠোর মনোভাব গ্রহণ করছেন বলে মনে হয়।
জয়ন্ত রায় চৌধুরী, আপনি বলছিলেন প্রথম দিকেই আমরা যখন সূচনা বক্তব্য শুরু করেছিলাম, ভারতে তৈরি করো এবং আমেরিকা প্রথমে এবং আমেরিকাতেও তৈরি করো, এই দুই নেতার স্লোগান রয়েছে। সেক্ষেত্রে এই যে একটা ধরনের সংঘর্ষমূলক স্লোগান এবং এই স্লোগানকে সামনে রেখে দুই নেতা কি আসলে তাদের নিজ দেশের পক্ষে বাণিজ্য স্বার্থ খুব বেশি টানতে পারবে?
আমার মনে হয় টানতে পারবে। এনারা খুবই দুজনেই খুব মানে বলতে পারেন যে খুব বুদ্ধিমান ব্যক্তি একদিক দিয়ে, যদিও অনেকের ধারণা যে তারা নয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা খুব বেশি বুদ্ধিমান। ভারতবর্ষের লগ্নি আমেরিকাতে যুক্তরাষ্ট্রে মোটামুটি $15 বিলিয়ন গত 10 বছরে হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত 10 বছরে $20 বিলিয়ন ভারতবর্ষের লগ্নি করেছে। তো এই লগ্নিটা হচ্ছে রিসেন্ট, তার আগে যা হয়েছে আমেরিকান ন্যাচারালি অনেক ইনভেস্টমেন্ট তার আগেও হয়েছে। তো এইগুলো বিশাল লগ্নি এবং এনা এগুলোর যে ফলাফল হবে সেটাও বিশাল। তো আমেরিকান ইন্টারেস্ট ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ম্যানুফ্যাকচারার যে চিঠি ট্রাম্প সাহেবের কাছে দিয়েছেন সেগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষে আরো ইনভেস্টমেন্ট করার বন্দোবস্ত করে দিন, আপনি যে ব্যারিয়ার গুলো আছে ট্রেড ব্যারিয়ার সেগুলোকে শিথিল করার জন্য আপনি কথা বলুন মোদি সাহেবের সঙ্গে। ভারতবর্ষের ব্যবসাদাররা বলছে যে আপনি যে H-1B ভিসার উপরে ওরা হয়তো কোন রকমের কোপ দিতে পারে সেটা যেন না হয় এটা একটু দেখবেন। আমাদের ব্যবসা আমাদের ব্যাংকিং যেন ভারত আমেরিকাতে আরো এগাতে পারে, দুপক্ষেরই ব্যবসা করার ইচ্ছাটা বেড়ে গেছে। তো সেই জিনিসের জন্য মেক ইন আমেরিকা আর মেক ইন ইন্ডিয়া স্লোগান গুলো হয়তো স্লোগান থেকে যাবে, যে অ্যাকচুয়াল বিনিময় হবে এই মিটিং এর থেকে পরে যেগুলো আসল অফিশিয়াল লেভেলে যেগুলো হয় আস্তে আস্তে করে বাড়ে, আমার মনে হয় সেইটা নিয়েই বেশি চিন্তা হবে এবং সেটা নিয়েই কাজ এগাবে। কি করে ভারতবর্ষ আরো একটু নিজের রুলস শিথিল করে দেবে, কি করে আমেরিকা কিছু একটা করবে। আমার মনে হয় H-1B ভিসার কথা যেখানে আছে সেখানে যদিও একটা রিভিউ হচ্ছে কিন্তু এমন কিছু চিন্তিত আমার লাগছে না ইন্ডিয়ান কোম্পানিজ গুলোকে। তারা অলরেডি তাদের মোটামুটি স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছে যে হ্যাঁ আরো কিছু আমেরিকান আমরা হায়ার করব, আমরা কিছু কাজ ভারতবর্ষে ফেরত নিয়ে চলে যাব। মোটামুটি সবাই নিজের স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছে। এগুলো দিস আর মোর অফ স্লোগানিয়ারিং অ্যান্ড মোর অফ আমরা যারা মিডিয়াতে আছি আমরাও অনেক একটু বেশি করে লিখি একটু যাতে খবরটা ভালো করে বিক্রি হয়।
আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমরা শুরু করতে চাই আরেকজন শ্রোতার প্রশ্ন নিয়ে। শ্রোতা, আপনি যদি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়।
হ্যাঁ, আমি ডালিম কুমার পঞ্চগড় বাংলাদেশ থেকে বলছিলাম।
জি বলুন প্লিজ।
যে 1971 সালের আগে বা 1971 সালে আমাদের বাংলাদেশের ইতিহাস যেটা বলে যে পাকিস্তানের সহযোগী রাষ্ট্র হিসেবে কিন্তু মানে যুক্তরাষ্ট্র ছিল এবং ভারত ছিল বাংলাদেশের সমর্থনে, তা আজ এতদূর পর্যন্ত যে এগিয়ে এসেছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কটা, এখনো ভারত যতটা বন্ধু প্রতি মনে করে যুক্তরাষ্ট্রকে, আবার যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানকে ওই বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় দিচ্ছে আমাদের, যেটা দেখা যাচ্ছে। আমি যেটা মানে বুঝতে পারতেছি, তা আমার প্রশ্ন হলো বিশ্লেষকদের প্রতি, আপনারা কি মনে করতে পারতেছেন যে যদিও তাদের মতাদর্শ মানে সন্ত্রাস বিরোধী মতাদর্শ তাদের দুই দেশেরই ভারত এবং যুক্তরাষ্ট্রের, সেক্ষেত্রে এই যে বর্তমানের যে দুই নেতা তারা কি আসলে বন্ধু সুলভ আচরণ, যেমন চীনের বিরুদ্ধে ভারতের একটা যে অবস্থান সেটার বিরুদ্ধে যদি সেটা যদি কাজে লাগাতে চায় সেটা কি ভারত এবং যুক্তরাষ্ট্র কি বন্ধু প্রতিম হিসেবে
আমি প্রথমে যেতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন, এবং একই সঙ্গে আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে ভারত সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ বিরোধী কার্যকলাপে যুক্তরাষ্ট্রের শরিক। তো শরিক বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত কি চাইছে, যে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারতের নেতৃত্ব, অথবা সেখানে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো ভূমিকা রইবে? সে প্রধান দুটো বিষয় রয়েই তো যায়, আফগানিস্তানে এখনও যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে এবং সেখানে সহিংসতা বাড়ছে, পাকিস্তান আমরা এরই মধ্যে দেখেছি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, বোমার বিস্ফোরণ, সব মিলিয়ে সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কি মনে করেন?
এখনকার বিশ্বে একটা বিরাট সকল রাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই সন্ত্রাসকে যুক্তি করেই প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি মুসলমান দেশ থেকে যুক্তরাষ্ট্রে লোকজনের আগমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যেগুলো বিভিন্ন কোর্ট স্থগিত করে দিয়েছিল। এখন সর্বশেষ সুপ্রিম কোর্ট আজ অর্ডার দিয়েছেন, সেটা আংশিকভাবে তাকে রিলিফ দিয়েছেন, অর্থাৎ মানে তার নিষেধাজ্ঞা কিছুটা বহাল রাখা হয়েছে। যাই হোক, এই সন্ত্রাসটা বাংলাদেশে সন্ত্রাস হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, ভারতের অভিযোগ পাকিস্তান ভারতে সন্ত্রাস রপ্তানি করে, পাকিস্তান থেকে সন্ত্রাসী গ্রুপগুলো এসে ভারতে সন্ত্রাস করে অথবা এখানে সন্ত্রাসীদের তারা ট্রেন করে। তো ভারতের ভিতরে যেটা পাকিস্তান যে যার উপরে এত বড় অভিযোগ, সেখানে সন্ত্রাস হচ্ছে না এমন দিনও তো যায় না প্রায় বলা চলে। তারা নিজেরা সন্ত্রাসী তৈরি করছে, এটার অনেক পক্ষে প্রমাণ আছে, কিন্তু সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার যে সমস্ত দেশ তার মধ্যে পাকিস্তান একটা। বাংলাদেশের সন্ত্রাসের ক্ষেত্রেও তাদের ওইখানকার ট্রেন গ্রুপ সমর্থিত গ্রুপের ভূমিকা আছে বলে অনেকের ধারণা, সে বাংলাদেশে সন্ত্রাস হচ্ছে, বিশ্বব্যাপী সারা ওয়ার্ল্ডে হচ্ছে, সেই ক্ষেত্রে আমেরিকা অন্তত অনেক কম হয়েছে, কিছু ঘটনা কিন্তু অনেক কম হয়েছে। তো এটা একটা বিরাট বিরাট আতঙ্কের ব্যাপার, এবং মহাশক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের এবং আঞ্চলিক মহাশক্তি হিসাবে ভারতের জন্য এটা বিরাট উদ্বেগের ব্যাপার। সেই জন্য তাদের ভিতরে স্ট্র্যাটেজিক এক ধরনের পার্টনারশিপ এই ইস্যুতেও হওয়া অত্যন্ত স্বাভাবিক, কিন্তু ভারতকে ওই এলাকার আঞ্চলিক মণ্ডলী করার দায়িত্ব আমেরিকা দেবে তা আমার মনে হয় না। তার প্রভাব কিছুটা হয়তো তারা মেনে নিতে পারে, কিন্তু মনে করুন বাংলাদেশ পাকিস্তান অন্যান্য এলাকায় ভারতের অ্যাটিচিউড বা ভারতের প্রভাবকে তারা একচ্ছত্র স্থান দিয়ে বলবে যে তোমরা ওটা ম্যানেজ করো, এটা না। তাদের নিজেদের স্বার্থ আছে, নিজেদের টেন্টেকলস আছে আমেরিকা সমস্ত দেশের ডিফেন্স ফোর্সের ভিতরে, সিভিলিয়ান ফোর্সের ভিতরে তাদের নিজেদের যোগাযোগ আছে, তাদের মাধ্যমে তারা সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করবে, পলিটিশিয়ানদের মধ্যে আছে। ভারত যেটা করবে তার উপরে তারা নজরদারিও রাখবে, ভারতকে বাড়াবাড়ি করতে দেবে তাও মনে হয় না, কিন্তু তারপরও এক ধরনের সহযোগিতামূলক ব্যবস্থা দু দেশের মধ্যে হবে এটা ঠিক। ফলে সন্ত্রাসবাদ অন্যান্য বৈশ্বিক সমস্ত এই যে অর্থনৈতিক সামরিক সবকিছুর ক্ষেত্রে পাশাপাশি সন্ত্রাসবাদও তাদের দুই দেশের ভিতরে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য একটা 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 মাপকাঠি, এটা সত্য।
জয়ন্ত রায় চৌধুরী, ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে সামঞ্জস্যপূর্ণ হতে পারে দুটো দেশের জন্যই?
দেখুন, মোটামুটি দুদেশই এগিয়ে গেছে নিজেদের কোলাবোরেশন এবং কোঅপারেশনের ব্যাপারে। আমাদের যিনি এখন আমাদের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি যখন ডিফেন্স মিনিস্টার ছিলেন, তখন ভারতবর্ষ এবং আমেরিকান যুক্তরাষ্ট্র ডিফেন্স অ্যাগ্রিমেন্ট ট্রিটি সই করেছিল, সেটা অনেকেই ভালো করে পড়ে ওঠেনি। মোটামুটি সেটাতে কিন্তু অলিকে মানে অ্যালাই নিজেদের ডিক্লেয়ার না করে অ্যালায়েন্সেরই যা যা পয়েন্টস থাকে সেগুলো ট্রিটিতে ওনারা কিন্তু বাধ্যতামূলক দিয়ে দিয়েছে। তারপরেও যদি দেখেন একটা লজিস্টিক্যাল শেয়ারিং এর ট্রিটি হয়েছে, যাতে ভারতীয় পোর্ট ইউজ করতে পারে আমেরিকানরা এবং ভারতীয় নৌবাহারেও আমেরিকান পোর্ট ইউজ করতে পারে প্যাসিফিকে, সেটা নিয়ে কথা, সেটা নিয়ে একটা চুক্তি হয়েছে। লজিস্টিক্যাল ট্রিটি কিন্তু তার কিন্তু অনেক মানে থাকে। আপনি যদি দেখেন এখন ভারতবর্ষ একটা এয়ার রুটে আফগানিস্তানে ব্যবসা করছে, কারণ পাকিস্তান আফগানিস্তানের ট্রাককে ভারতবর্ষে আসতে দেয় না এবং ভারতীয় ট্রাককেও আফগানিস্তানে যেতে দেয় না, মানে থরোফেয়ার দেয় না। কালকে দেখতে পারেন যে হয়তো সেই রুটটা আমেরিকানরা ইউজ করতে শুরু করে দিয়েছে অন্য কোনো কারণের জন্য। লজিস্টিক্যাল এগ্রিমেন্ট একটা রয়েছে, আর যেখানে আপনি বলছেন যে কোলাবোরেশন ইন টার্মস অফ টেরোরিজম, আমার মনে হয় না ভারতবর্ষ চাইছে যে সে এখানে মুরব্বী আনা করে বা আমেরিকা চাইছে এখানে মুরব্বী আনা করে। তবে আমেরিকা বুঝতে পারছে যে এখানে যতই তার টেন্টেটিভ থাকুক আর যাই থাকুক, ন্যাচারালি ভারতবর্ষ এখানে এখানে অধিসীন এবং এখানে তার যতটা চেনাশোনা এবং যতটা বোঝাপড়া আছে সেটা হয়তো তাদের অতটা নেই। সেই জন্য অনেক কিছু ব্যাপারেই তারা ভারতবর্ষের উপরে হয়তো নির্ভর করতে হবে। দ্বিতীয়ত আপনি যদি খেয়াল করেন, পাকিস্তানের আগে একটা থিওরি ছিল গুড তালিবান ব্যাড তালিবান, এবং সেটা বিক্রিও করেছিল যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্কদের কাছে। ভারতবর্ষ পরে সেটাকে যখন যুক্তরাষ্ট্রকে বোঝালো যে গুড তালিবান ব্যাড তালিবান হলে পরে আমরা আপনাদের সঙ্গে নেই, হয় সব তালিবানই ব্যাড আর নাহলে পরে নেই, তখন মোটামুটি আমেরিকা কিন্তু একমত হয়েছে। যদিও আমেরিকা কিছুদিন ফ্লার্ট করেছিল তালিবানের সঙ্গে, কাতারে গিয়ে কিছু কথাবার্তাও হয়েছিল, অনেক কিছু হয়েছিল, কিন্তু তারাও বুঝতে পেরেছে যে গুড তালিবান ব্যাড তালিবান বলে বিশেষ কিছু হয় না। ওই হেকমাতে আর যারা একমাত্র যে যারা বর্ডারটা পার করে লাইনটাকে পার করে এই পারে এসে আফগান গভর্নমেন্টের সঙ্গে বলছে যে তোমাদের সঙ্গে আমরা বসে একসঙ্গে কাজ করব, তারা তার মানে তারা তালিবানই ছেড়ে দিল, তারাই একমাত্র গুড তালিবান হতে পারে, বাকি কোনো গুড তালিবান ব্যাড তালিবান হতে পারে না। সেটা মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে এবং সে ব্যাপারে আমার মনে হয় না দুজনের মধ্যে কোনো দ্বিমত আছে।
আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছ থেকে আপনার সবশেষ মন্তব্য চাই, এবং সেক্ষেত্রে ছোট্ট একটি তথ্য দেওয়া, নিশ্চয়ই আপনি জানেন ভারতের কাছে 22টি ড্রোন বিক্রির সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন, এবং এ বিষয়ে কথা বলতে গিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ড্রোন মূলত পাকিস্তানের জন্য তেমন কোনো ক্ষতির কারণ হবে না। এই তথ্যটিকে মাথায় রেখে আপনি যদি আপনার সবশেষ মন্তব্যটি করেন।
সত্যি তাই, আমার মনে হয় না এটা পাকিস্তানের জন্য মাথা ব্যথার বিরাট কোনো কারণ হবে। পাকিস্তানের সেই ধরনের টেকনোলজি আছে এবং চীন থেকেও তারা সেই ধরনের টেকনোলজি পাচ্ছে। ওভারঅল দুই দেশের অর্থনৈতিক সামরিক নীতিমালার ভিতরে অনেক বেশি ঘনিষ্ঠতর সম্পর্ক তৈরি করার চেষ্টা হবে এইবারের সফরে, এবং ভারতের সাথে অর্থনৈতিক লেনদেন এবং ভারতে আমেরিকার কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট বাড়ানো এগুলো নিয়ে কথা হবে। এবং আমার ধারণা এই সফরের ফল দুই পক্ষের জন্যই ইতিবাচক হবে ব্যাপক পরিমাণে, এবং এটা ওই অঞ্চলের স্ট্র্যাটেজিক ভারসাম্য ইম্প্রুভ করার ক্ষেত্রে, উন্নত করার ক্ষেত্রে, স্টেবিলাইজ করার ক্ষেত্রে সম্ভবত আরো বড় ভূমিকা রাখবে। একমাত্র সমস্যা হবে যে এটার কারণে এই যে হিন্দুত্ববাদী যে একটা মানে নীতি মোদি সরকারের, সেটা একটু আরো মানে বাড়াবাড়ি রকমের তারা বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ সেটা আরো উস্কে যেতে পারে, আরো উৎসাহিত হতে পারে, এটার একটা আশঙ্কা।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়ন্ত রায় চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, এবং শেষ করার পূর্বে বলে যেতে চাই শ্রোতা, আপনাদের যাদের প্রশ্ন নিতে পারেনি আমরা খুবই দুঃখিত, আজকের মতো বিদায় চাইছি, এবং নিশ্চয়ই দুই নেতার বৈঠকে কি হলো তা আপনাদেরকে আবারও জানাব।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।